সিসি থ্রি মৌরিয়ান অ্যান্ড গুপ্ত এম্পায়ারের ইউনিট থ্রি পোস্ট মৌরিয়ান এম্পায়ার শুঙ্গ কান্নজ দ্য ইন্দো গ্রিক কুষাণ অ্যান্ড সাতবাহনদের মধ্যে একটা ক্লাস করা হয়েছে। আজকে কুষাণরাজ কনিষ্কের জীবনী ও কৃতিত্ব আলোচনা করো, ডিসকাস দ্য কেরিয়ার অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ কুষাণ কিং কনিষ্ক, এই সম্পর্কে আলোচনা করব। কুষাণ সাম্রাজ্য তার ক্ষমতার চূড়া স্পর্শ করে কনিষ্কের আমলে। কনিষ্ক প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। দ্বিতীয় কৎফাইসিসের মৃত্যুর পর কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের অধীশ্বর হন। তার সঙ্গে দ্বিতীয় কৎফিসের কী সম্পর্ক ছিল তা সঠিক করে বলা যায় না। এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ হচ্ছে। কিছু সংখ্যক ঐতিহাসিক মনে করেন যে কুষাণ সাম্রাজ্যের দুটি বংশ রাজত্ব করেছিল, কৎফাইসিস বংশ এবং কনিষ্ক বংশ। এর অর্থ হল দ্বিতীয় কৎফিসের পর কনিষ্ক কুষাণ সিংহাসন অধিকার করেন এবং এক নতুন বংশের শাসনকালের সূচনা করেন। অর্থাৎ কনিষ্ক বংশের সঙ্গে কৎফিস বংশের কোনো সম্পর্ক ছিল না। এই মতের সমর্থনে যারা যুক্তি দেখিয়েছেন তাদের মত হল কুষাণ বংশের পরবর্তী বংশের রাজাদের তালিকা কনিষ্ক 1-23, বশিষ্ক 24-28, হবিষ্ক 28-60, দ্বিতীয় কনিষ্ক 41, বাসুদেব 67-98। এইসব রাজার নাম সন তারিখ দেখে কৎফিস বংশ এবং কনিষ্ক বংশ সম্বন্ধে কিছু নাম ও কনিষ্ক বংশ সম্বন্ধে জানা যায়। কনিষ্ক কখন সিংহাসন আরোহণ করেন এই সম্পর্কিত একটি পয়েন্ট হচ্ছে কনিষ্কের সিংহাসন লাভ ও সাম্রাজ্যের অবস্থা। কনিষ্কের সিংহাসন আরোহণ কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন, যদিও এই মত গ্রহণযোগ্য নয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন এবং এই রাজ্যাভিষেকের বছর থেকে নতুন একটি অব্দের প্রচলন হয়। এই অব্দই শকাব্দ নামে পরিচিত। কনিষ্ক প্রায় 23 বছর রাজত্ব করেছিলেন। কনিষ্কের সিংহাসন লাভ সম্পর্কিত ধারণা আমরা পেতে পারি। ডক্টর ডিসি সরকার বলেছেন, কনিষ্ক উত্তর ভারতের অঞ্চলগুলির রাজা হন, পরে ব্যাকটেরিয়া, আফগানিস্তান এবং বিমকৎফাইসিসের সাম্রাজ্যের অন্যান্য অংশের উপর নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। যদি এই মত স্বীকার করে নেওয়া হয় তবে বলা যেতে পারে যে বিমকৎফাইসিসের মৃত্যুর সঙ্গে সঙ্গে কুষাণ সাম্রাজ্যের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং প্রাদেশিক শাসনকর্তারা স্বাধীনতা ঘোষণা করেছিল। কনিষ্ক উত্তরাঞ্চলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার পর বিদ্রোহী শাসকদের বশীভূত করে কুষাণ সাম্রাজ্যের ওপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন। ডক্টর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অবশ্য ডক্টর সরকারের মত গ্রহণ করেননি। তার মতে বিমকৎফিসের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তার কোনো যুক্তিসঙ্গত প্রমাণ নেই। কনিষ্কের রাজ্য জয়। কনিষ্ক বিমকৎফাইসিসের বিশাল সাম্রাজ্যের অধিকারী হলেও নতুন নতুন রাজ্য তিনি জয় করে করে সাম্রাজ্যের পরিধি আরও বৃদ্ধি করেছিলেন। চৈনিক, তিব্বতীয় এবং ভারতীয় তথ্য থেকে জানা যায় যে কনিষ্ক অযোধ্যা জয় করেছিলেন এবং পাটলিপুত্রের ওপর অধিকার স্থাপন করেছিলেন। সারনাথ এবং শ্রাবস্তিতে তার যেসব লিপি পাওয়া গেছে তা থেকে বলা বোঝা যায় যে তিনি রাজ্য শাসনের প্রথম দিকেই জয় করেছিলেন। পাটলিপুত্রের পর তিনি রাজা জয়াভিযান বন্ধ রাখেননি, বা রাজ্য অভিযান বন্ধ রাখেননি। তার প্রবর্তিত তাম্রমুদ্রা পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিভিন্ন স্থানে পাওয়া গেছে। কিছু সংখ্যক ঐতিহাসিক অবশ্য কেবলমাত্র এই মুদ্রা পাওয়ার উপর নির্ভর করে মানতে পারেন না বলে এইসব অঞ্চল কনিষ্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, উত্তর সিন্ধু দেশ এবং গান্ধার যে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা তার খরস্টিল শিলালেখ থেকে জানা যায়। কনিষ্ক সৌরাষ্ট্র এবং কাথিয়াবাড় অঞ্চলে তার রাজ্যের বিস্তার ঘটান। তবে পশ্চিমের সক্ষত্রবরা কনিষ্কের আধিপত্য পুরোপুরি মেনে নিয়েছিলেন কিনা তা সঠিক করে বলা শক্ত। ঐতিহাসিকরা মনে করেন শক রাজারা কনিষ্কের সার্বভৌমত্ব স্বীকার করে নেন। চীনের সঙ্গে সম্পর্ক, হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় গান্ধার কনিষ্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সংলগ্ন অঞ্চলের ওপর কনিষ্কের যে আধিপত্য ছিল তা আলবেরুনির বিবরণ থেকে জানা যায়। উত্তরে চীনের সঙ্গে কনিষ্কের সম্পর্ক বিশেষ কিছু ছিল বলে জানা যায় না। অনেকের মতে কনিষ্ক চীন সম্রাটের সেনাপতি প্যানচাওয়ের সৈন্যদলকে পরাজিত করে বর্তমান চীন ও তুর্কমেনিস্তানের কিয়দংশ দখল করেছিলেন। খোটান, আসগড়, ইয়ারখান্দ কনিষ্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা যায়। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে সন্ধি পালনের জরিমানা স্বরূপ কনিষ্ক তার রাজসভায় এক চীনা রাজকুমারকে নজরবন্দি করে রেখেছিলেন। কারো কারো মতে চীন সম্রাটের সৈন্যবাহিনীর সংঘর্ষ হয়নি, তবে তিনি সিনকিয়াংয়ের কিছু অংশ নিজের অধিকারে যে রেখেছিলেন তা অস্বীকার করা যায় না। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে কনিষ্ক কেবলমাত্র বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হিসেবেই নয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক রূপে কনিষ্ক অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। মুদ্রা, শিলালেখ, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি এই কিংবদন্তি সমর্থন করে। রাজধানী পুরুষপুরে তিনি বুদ্ধের পুতাস্থিত প্রথিত করে তার উপর এক বিশাল চৈত্য নির্মাণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার কারণে ডক্টর রায়চৌধুরী বলেছেন, কনিষ্কচ ফেম রেস্ট নট সো মাচ অন হিচ কনকোয়েস্ট অ্যাজ অন হিচ প্যাট্রোনেজ অব দ্য রিজিয়ন অব শাক্যমুনি। কিছু সংখ্যক ঐতিহাসিক অবশ্য মনে করেন অশোকের মতো তিনি যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি, কারণ কনিষ্ক বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়েও আমৃত্যু যুদ্ধ করেছিলেন। সুতরাং আমরা এখানে বলতেই পারি যে কনিষ্কের এই বৌদ্ধ ধর্ম চিন্তাভাবনা আমাদের এখনও ভাবিত করে। হিউয়েন সাংয়ের মতে একটা পয়েন্ট আমরা বলবো যে চতুর্থ বৌদ্ধ সংগীতি বা মহাসংগীতি, কনিষ্ক তৎকালীন বৌদ্ধ ধর্মে যে অসঙ্গতি দেখেছিলেন তা দূর করার জন্য পরস্পর বিরোধী মতামতের উদ্ভব ঘটেছিল, সেগুলি সুসমন্বয় ঘটাবার জন্য মহাসভা আহ্বান করেছিলেন। এই মহাসভা অসাধ্য সাধন করেছিল বলেও তিনি উল্লেখ করেন। তিব্বতী ঐতিহাসিক তারানাথ লিখেছেন যে এই মহাসভাটি 18টি বৌদ্ধ সম্প্রদায়ের পারস্পরিক বিবাদ দূর করে ত্রিপিটকের লিখিত অংশ সম্পূর্ণ করে এবং যেসব ভুল ত্রুটি ছিল তা দূর করে। তাছাড়া বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা হিসেবে অসংখ্য ভাষ্য লিপিবদ্ধ করা হয়। বৌদ্ধ শাস্ত্রে এগুলিকে বলা হয় বিভাষা শাস্ত্র। এই মহাভাষা কেবলমাত্র বৌদ্ধ ধর্ম সংকলনের জন্যই বিখ্যাত নয়, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যার জন্যও বিখ্যাত। কথিত আছে এই মহাসভার কার্যাবলী তাম্রশাসনে খোদাই করে স্তূপের মধ্যে রাখা হয়। তার আমলে সাহিত্য সংস্কৃতি কেমন ছিল? কনিষ্কের রাজত্বকালে সাহিত্য, শিল্প, ভাস্কর্যের উন্নতির জন্য বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছে। প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক এবং সাহিত্যিক অশ্বঘোষ, আয়ুর্বেদ শাস্ত্রে সুপণ্ডিত চরক, দার্শনিক বসুমিত্র ও বৈজ্ঞানিক নাগার্জুন প্রমুখ মনীষীরা তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। অশ্বঘোষের গ্রন্থটি হল বুদ্ধচরিত, এটি সংস্কৃত ভাষায় লেখা ছিল। তার আমলে শিল্পকীর্তি কেমন ছিল? না, কনিষ্কের রাজত্বকালে ভাস্কর্য শিল্পে দুটি নতুন দিক বিকশিত হয়েছিল, একটি হলো গান্ধার রীতি, অপরটি হলো মথুরা রীতি। গান্ধার এবং মথুরা এই দুটোর মধ্যে আমরা দেখতে পাই যে এখনও গান্ধার এবং মথুরা ভারতীয় ভাস্কর্য শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক রূপে আজও খ্যাত। শাসন ব্যবস্থা কেমন ছিল? না, কনিষ্ক রাজা দৈব অধিকারের বিশ্বাসী ছিলেন এবং নিজেকে দেবপুত্র বলতেন। তিনি স্বৈরাচারী শাসক ছিলেন সত্য, কিন্তু অত্যাচারী ছিলেন না। তার শাসনকালে প্রাদেশিক শাসনকর্তারা বিশেষ ক্ষমতাশালী ছিলেন। তিনি করদ রাজ্যগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন না। শাসন ব্যাপারে তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি তার সাম্রাজ্য প্রত্যক্ষভাবে শাসন না করে ক্ষত্রব বা মহাক্ষত্রব উপাধিধারী ব্যক্তিদের দ্বারা শাসন কার্য চালাতেন। সুতরাং কনিষ্কের এহেন চিন্তা ভাবনায় আমরা দেখতে পাই যে ব্যবসা বাণিজ্য, শিল্প বা শিল্প সংঘ, সৈন্যবাহিনী পরিচালনা করা, তা শক ও গ্রীকদের যে নিযুক্ত করেছিলেন এবং তিনি ভারতীয় হয়ে গিয়েছিলেন। সুতরাং আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে কনিষ্ক সম্ভবত মধ্য এশিয়ার কোনো এক যুদ্ধে মারা যান। ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার পৃষ্ঠপোষক কনিষ্ক মূলত যাযাবর ইউচি জাতির লোক, সে কথা ভাবলেও আশ্চর্যান্বিত হতে হয়। কারণ তার কাজকর্ম, তার শাসন ব্যবস্থা, তার চিন্তাভাবনা ভারতীয় সংস্কৃতির এই পৃষ্ঠপোষকতা তিনি করেছেন যে তা বলার অপেক্ষা রাখে না।